जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
صل على رسولنا صل على محمد پڑھیے صل على رسولنا صل على محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سہی پڑھن صلی علی رسولنا صلی علی محمد اے کاش تصور میں مدی گلی ہو کاش تصور میں مدینے کی گلی ہو ریا دے محمد بھی میرے دل میں بس اے کاش تصور میں مدینے کی گلی ہو تصور مدینے کی گلی ہو اور یاد محمد بھی میرے دل میں بسی ہو. کاش مدینے میں مجھے موت یوں آئے. کاش مدینے میں مجھے موت یوں آئے. چوکھٹ پہ تیرے سر ہو میری روح چلی ہو. چوکھٹ پہ تیرے سر چلی ہو. جس وقت نکیرین میرے قبر میں آئے, جس وقت نکیرین قبر میں آئے, اس وقت میرے لب پہ سجنا تے نبی ہو. اس وقت میرے لب سجنا تے نبی ہو.
اللہ نے کرم ایسا کیا تجھ پہ جہاں میں, اے دعوت اسلامی تیری دھوپ میں مچی ہے. عطار ہمارا ہے, ہمارا ہے, حشر اسے کاش دستے شہبت ہا سے یہی چیٹ ملی ہو. دستے شہبت ہا سے یہی چیٹ ملی ہو. اے کاش تصور میں مدینے کی گلی ہو اور یاد محمد بھی میرے
صلوا على الحبيب.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বারকাত রয়েছে। প্রিয় নবী রসুলি আরবি মা আমিনার বাগানের পুষ্পিত ফুল রসুল মকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। কী ইরশাদ করেন? যে হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে সামান্য কোনো কিছুর বিনিময়ে যদি আমি অপেক্ষমান থাকি, ফর এক্সাম্পল রাস্তায়, অফিসে, বিভিন্ন জায়গায়, তখন ওই অপেক্ষার প্রহর আর শেষ হয় না। আমার একটা হেজিটেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে, আহ আমার সময় যেন এখনও ফুরোচ্ছে না, আমার কাজ যেন শেষ হচ্ছে না, সমাধান হচ্ছে না। কিন্তু কাল হাশরের মাঠে এমন এক অবস্থানে থাকব তখন ডিপ্রেশন আর টেনশনই কাজ করবে, আর তখন আমি আপনি শুধু মুক্তি কখন পাবো সেই কথাই ভাববো, সেই কথাই কি ভাবতে থাকবো। যদি আমি আপনি এই দুনিয়াতে অধিকারে আমার আপনার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে থাকি, তো অবশ্যই অবশ্যই আমি আপনি ওই কঠিন মুসিবতের সময় দ্রুত নাজাতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের কি করণীয়? ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করা, করবো তো ইনশাআল্লাহ। তাই আসুন আরো একবার এই মেহফিলকে বরকতময় করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আর নিয়াতু সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তাই আসুন না আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। তাই আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বেও কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ। যা শ্রবণ করব তা নিজে আমল করব, তার উপর ইভেন পরবর্তী সময়ে অন্যের নিকটও কি পৌঁছে দিব ইনশাআল্লাহ। তো আজকের বিষয় হচ্ছে হীনমন্যতা। হীনমন্যতা হলো একটি মানসিক রোগ যা আমাদের সবার মাঝে কি কম বেশি রয়েছে। তো হীনমন্যতা যদি আমি আপনি বিশ্লেষণ করতে যাই, তা সাধারণ অর্থে একটা তুলনা করা বা কোনো কিছুর সাথে কম্পারিজন করা। আমি আপনি প্রায় সময় ভাবি যে আমার জামাটা কেমন যেন, আমার পাশের ইসলামী ভাইয়ের জামাটা কত সুন্দর, আচ্ছা আমি তো ভাড়াই থাকি, আমার পাশের ইসলামী ভাই বাড়িওয়ালা, হ্যাঁ আমার হুন্ডা নেই কিন্তু ওনার হুন্ডা আছে। এই যে তুলনা করছি না, এটাই হচ্ছে হীনমন্যতা। সিম্পলি যদি বলতে যাই এটাই হচ্ছে কি হীনমন্যতা। তো আজকে এই হীনমন্যতার যে কী ক্ষতিকর প্রভাব রয়েছে, এ থেকে কীভাবে আমাদেরকে মুক্তি পেতে হবে, এই সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করার চেষ্টা করব। তো হীনমন্যতা কেন হয় এই ব্যাপারে যদি আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করি, এর বড় ও মূল কারণ হলো আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, আমাদের চিন্তাধারা। আমাদের সমাজের লোকেরা অপরকে নিয়ে মজা করে, তাদের অহেতুক সমালোচনা করে, বেচারার চোখ নেই তো তাকে অন্ধ বলে ঠাট্টা করে, যার পা ভালো নেই তাকে ল্যাংড়া বলে মাযাল্লা ঠাট্টা করে, লম্বা মানুষকে লম্বু বলে ঠাট্টা করে, কালো মানুষকে কালো বলে বিভিন্ন বিষয় নিয়ে তাকে ঠাট্টা করে। এতে সম্মুখীন ব্যক্তি হীনমন্যতার শিকার হয়ে যায়। যখন একজন আরেকজনকে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করবে তখন সে হীনমন্যতার শিকার হবে, তখনই সে ভাববে হায় হায় আমি বুঝি বেটে, আমি বুঝি কালো, আমি বুঝি দেখতে কুৎসিত, আচ্ছা উনি অনেক ভালো ইলমে দিন জানলেওয়ালা, উনি আমাকে বাস ঠাট্টা বিদ্রুপ করছে, আমি কিছু জানি না বলে, হ্যাঁ। তো এই হীনমন্যতায় সে অটোমেটিক্যালি পড়ে যায়, আর তখনই তার মাঝে অটোমেটিক্যালি টেনশান ডিপ্রেশন কাজ করে, পরবর্তী সময় অনেক বাজেভাবে সে কী হয়ে যায়, মানে নিক্ষিপ্ত হয়ে যায় বিভিন্ন বাজে বিষয়ের প্রতি। তো আমির আলের সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এই বিষয়ের অনেক সুন্দর মাদানী ফুল দিয়েছেন। আমরা অনেকেই মাদানী মুজাকারা দেখে থাকি, আলহামদুলিল্লাহ সবাই দেখে থাকি মাদানী মুজাকারা। তো আট রমজানুল মুবারাকার 1440 হিজরিতে আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় আসরের নামাজের পর মাদানী মুজাকারার এক অনুষ্ঠান ছিল। তখন এক ইসলামী ভাই কল করে এক সমস্যার কথা বলতে লাগলেন যে আমার বয়স সবেমাত্র 15, আমার চুলগুলো পেকে গিয়েছে আর এর জন্য আমাকে সবাই না অনেক ঠাট্টা বিদ্রুপ করে, আমি এর জন্য খুব ব্যথিত। তখন আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া এত মিষ্টি ভাষায় ওনাকে উত্তর দিলেন যে লোকে ঠাট্টা করে তো সমস্যা কি, আপনি ওই ঠাট্টায় কান দিয়েন না, যদি আপনি ওই ঠাট্টায় কান দেন তো আপনার মন মানসিকতা ওদিকে ধাবিত হয়ে যাবে, আপনার যে লক্ষ্য ছিল, আপনার যা করার দরকার ছিল তা থেকে আপনি দূরীভূত হয়ে যাবেন, তো আপনার জন্য এটাই যথেষ্ট যে আপনি ওই দিকে কানই দিবেন না। তো প্রিয় ইসলামী ভাইরা, লোক তো কত কত ধরনের ঠাট্টা করে, হয়তো এই ইসলামী ভাইও মানুষের হাসি ঠাট্টার কারণে হীনমন্যতার শিকার হয়েছিল। তো শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তাকে বুঝাতে গিয়ে বলেন, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন, মনে কষ্ট আনবেন না, তো আপনি বঞ্চনার মনোভাবে শিকার হবেন এবং সামনে উন্নতি করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, কাজে আপনি ওই দিকে কানই দিয়েন না, তো উৎসর্গিত হয়ে যান ইসলামের সুমজ্জ্বল শিক্ষার প্রতি। কেননা ইসলাম হীনমন্যতা সৃষ্টিকারী এসব বিষয়াদির ব্যাপারে পূর্বেই নিষেধ করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল করিম ফুরকানুল হামিদ ইরশাদ করেন, যার কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, পুরুষেরা অন্য পুরুষদের নিয়ে হাসাহাসি করিও না, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েও উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, আজকে আমি অন্যকে নিয়ে হাসাহাসি করছি, উনি হয়তো আমার চাইতে সঠিক রয়েছেন, উত্তম পর্যায়ে রয়েছে, আমি হয়তো খেয়াল করছি না। তো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন যে মুমিন বিদ্রুপকারী হয় না, না অভিশাপ প্রদানকারী হয়, না অশ্লীল আলাপকারী হয়ে থাকে, না হাসি ঠাট্টাকারী হয়ে থাকে। আজকে তো আমি আপনি নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, তো আসুন না নিজেকে প্রশ্ন করি যে আমার দ্বারা কি অন্য কেউ আঘাত পাচ্ছে, হ্যাঁ আমি কি কাউকে ঠাট্টা বিদ্রুপ করছি কি না, আমি কি নিজেকে খুব বেশি বড় প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছি কি না। তো হে হাসি কেন রসুল, মনে রাখবেন মানুষকে কোনো মানুষ বানায়নি, বরং মানুষকে সমস্ত জাহানের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ পাক বানিয়েছেন, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছেন আসুন না এই প্রসঙ্গে কোরআনুল করিম ফুরকানুল হামিদ আমাদেরকে কি জানিয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। পারা 30 সূরা 3 আয়াত নম্বর 4 আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যার কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ, তো কেন আমি আপনি সাদা কালোকে ডিভাইড করার চেষ্টা করি, খাটো লম্বাকে ডিভাইড করার চেষ্টা করি, ধনী গরিবের পার্থক্য সৃষ্টি করতে চেষ্টা করি? তো আসুন না এই আয়াতে কারিমার উপর আমল করার চেষ্টা করি। এই আয়াতে কারিমায় তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ পাক আনজির, জাইতুন, সিনা পর্বত ও মক্কা নগরীর কথা উল্লেখ করেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, তাদের অঙ্গে সৌন্দর্য দান করেছি, তাদেরকে পশুদের মতো ঝুঁকানো নয় বরং সোজা দণ্ডীয়মান বানিয়েছি, তাদেরকে পশুদের নেই মুখ দিয়ে নয় বরং হাত দিয়ে ধরে ধরে আহারকানি বানিয়েছি, আর তাদেরকে জ্ঞান, বোধ, শক্তি, বিবেক এবং কথা বলার যোগ্যতা দ্বারা সুসজ্জিত করেছি। কত কিছুই না রব্বে কারিম আমাদেরকে দিয়েছি, তারপরে আমি আপনি ভাবি হীনমন্যতায় ভুগি, এই আমার যদি আরেকটা ফ্লোর কমপ্লিট হয়ে যায়, তো সাতটা যদি কমপ্লিট করে ফেলতাম, হ্যাঁ আমার এখন কার আছে, আমি যদি আরেকটা নতুন নিতে পারতাম, আরে ভাই আমার কাছে যা আছে তা তো অমূল্য সম্পদ, তো আমি এগুলোকে নিয়ে কেন সন্তুষ্ট চিত্তে আমি জীবন অতিবাহিত করছি না? আমাদের সবার উচিত রব্বি কারিমের পক্ষ থেকে যা এসেছে না তার উপর শুকরিয়া আদায় করা। কিন্তু আজকে আমি আপনি বিভিন্ন ধরনের হেজিটেশান, টেনশান, ডিপ্রেশনে পড়ে পরিবেশের বিভিন্ন কিছুর উপর চোখ দিয়ে দিয়ে আমি আপনি শুধু শুধু নিজের সুখকে বিসর্জন দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যদি মানুষ আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টিকে সামনে রেখে নিজের সৃষ্টির ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে, তবে তার নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাক তাকে খুব সুন্দর আকৃতিতে বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য সৌন্দর্য দ্বারা তাকে সৃষ্টি করেছেন। আর এই বিষয়ে যত বেশি গবেষণা করবে তত বেশি আল্লাহ পাকের মহত্ব ও ক্ষমতার ব্যাপারে জ্ঞান অর্জন হবে, আর বান্দা এই মহান নিয়ামতকে খুব ভালোভাবে অনুধাবন করবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উঁচু পর্যায়ের এক সাহাবি ছিলেন। তো ওনার পা পাতলা ছিল, কিছুটা চিকন আকৃতির ছিল। তো একবার তিনি মিসওয়াক ভাঙ্গার জন্য গাছে উঠলেন, তো হঠাৎ বাতাস আসলো আর ওনার যে কাপড় ছিল তা সরে যায়। তখন পাশের যে লোকেরা ছিলেন ওনারা ওনার ওই পায়ের দিকে দৃষ্টি দেয়, আর দিয়ে না একটু অট্ট হাসা হাসি শুরু করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় ইরশাদ করলেন, ওই সত্তার শপথ যার আয়ত্তে আমার প্রাণ, আব্দুল্লাহ বিন মাসউদের পা মিজানের পাল্লায় উহুদ পাহাড় অপেক্ষা বেশি ওজন হবে। চিন্তা করে দেখো, ওনারা কিন্তু রিয়েলাইজ করে নাই, যদি রিয়েলাইজ করতো হাসতো না। তো আমার আপনারও এমন হয়ে যায়, আমি আপনি জানি না কার ভিতরে কি আছে, কিন্তু আমি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজেকে অনেক কিছু ভেবে অনেক বাজে কিছু চিন্তা করে ফেলি। তো আমাদের উচিত শিক্ষা নেওয়া, যে কোনো পরিস্থিতিতে অন্যকে নেগলেক্ট করা যাবে না, নিজেকে বড় করা যাবে না, বাস আমি 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 নিকৃষ্ট, আমি অতি নগণ্য। কিন্তু এর মানে এই নয় যে আমি সৃষ্টির নিকৃষ্ট, না, আমি সৃষ্টির সেরা জীব, তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো একবার এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। চিন্তা করে দেখুন, আমি আপনি যখন দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সামনে যাই আমি আপনি অনেকটা ভীতস্থ থাকি, আমি আপনি ভাবি যে কীভাবে শুরু করবো, কোত্থেকে বলবো বা কী বলবো, অনেক সময় তো ভুলেও যায় যে কী বলতে কী বলে ফেলি, থাক আমি বলবই না। তো এক ব্যক্তি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, তো কিছু বলার জন্য ইচ্ছা পোষণ করলেন। তো বলার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রভাবে ওই লোক কাঁপতে শুরু করলেন, মানে থরথরে কাঁপাকাঁপি শুরু করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, শান্ত হও, আমি দুনিয়াবী বাদশাদের মতো অত্যাচারী বাদশা নয়, আমি কুরাইশদের ওই মহিলার সন্তান যিনি মক্কায় মুকাররমায় থাকতেন আর শুকনো মাংস আহার করতেন। আল্লাহু আকবার! হে আশিকান রাসূল, অনুমান করুন, নবুয়তের জবান থেকে এই সুমধুর ও মিষ্টি কথা শুনে ওই ব্যক্তির মন কিরূপ প্রশান্ত হয়ে গিয়েছিল, তার অন্তরে ইশকে রাসূলের প্রদীপ কিভাবে জ্বলে উঠেছে। তো পরবর্তী সময়ে হাদিসে পাকের পরের অংশে ইরশাদ হলো যে ওই ব্যক্তি যার উপর নবুয়তের প্রভাব পড়েছিল, যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশান্তিময় বাণী শুনলেন তখন তার মাঝে ওই আগের কম্পন যা অব্যাহত ছিল তা সাথে সাথেই বন্ধ হয়ে গেল। এখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার প্রয়োজনের কথা উপস্থাপন করলো। এরপর রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন আর ইরশাদ করলেন, হে লোকেরা, নিশ্চয়ই আমার নিকট ওহি প্রেরণ করা হয়েছে যে তোমাদের যেন বিনয় অবলম্বন করার নির্দেশ দেই, বেশ বিনয় অবলম্বন করো, তোমাদের মধ্যে কেউ অপরের সাথে অন্যায় করো না, কেউ কারো উপর অহংকার করো না, হে আল্লাহর বান্দাগণ তোমরা ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ! তো কোনো ভাই কি ভাইয়ের সাথে কঠোর হতে পারে, কঠোরতা প্রদর্শন করতে পারে? পারে না। তো আজকে আমি আপনি, হ্যাঁ, এক একজন চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সিনিয়র জুনিয়রিটি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর মানে এই নয় যে আমার অধীনস্থ আছে তার উপর আমি চড়াও হব, তার উপর আমি এক বিশাল কিছুর অধিকারিত্ব স্থাপন করার চেষ্টা করব। কাজেই আমাদের উচিত এই হাদিসে কানে আমার উপর আমল করা। তো হে আশিকানের রাসূল, আমাদের উপর আবশ্যক হলো যে আমরা যেন ইসলামের উজ্জ্বল শিক্ষার উপর আমল করি, আল্লাহ পাক ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত বান্দা হয়ে যায় এবং যথাসম্ভব অপরকে হীনমন্যতা থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার শায়খে তারিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রওজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া মাদানী মুজাকারাই হীনমন্যতার ব্যাপারে মাদানী ফুল দিতে গিয়ে বলেন, হীনমন্যতা শরীয় পরিভাষা নয়, অনেক সময় হীনমন্যতা মানুষকে ছিন্ন ভিন্ন করে দেয় আর অনেক সময় হীনমন্যতা অনেক জরুরি হয়ে থাকে। যেমন আমলিক দিক দিয়ে হীনমন্যতা জরুরি, অর্থাৎ আমি অনেক বেশি নফল ইবাদত কারনেওয়ালা, আমি তাহাজ্জুদ গুজার, আমি ইশরাক চাস্তের নামাজ আদায় করি, আমি বিভিন্ন জিকির আজগারে মত্ত থাকি, তো এই ক্ষেত্রে আমাকে হীনমন্যতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আমি নিজেকে যেন খুব ছোট মনে করি, আমি যেন এরকম ভাব প্রকাশ না করি যে আমি অনেক ভালো আমলদার বা আমি অনেক খুব বেশি নফল ইবাদত করতে থাকি, তো এই ক্ষেত্রে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার মাদানী ফুল হচ্ছে কি, এইখানে আমাদেরকে হীনমন্যতা জ্ঞাপন করতে হবে। তো অপর ক্ষেত্রে যখন দুনিয়াবি কোনো কিছু চলে আসে, যেমন কোনো সম্পদশালীকে দেখে ছোট করতে থাকা আর হীনমন্যতার শিকার হয়ে যাওয়া, যেমন কারো নিকট বাংলা আছে, হ্যাঁ আমার বাড়ি নেই, আবার কারো নিকট বাড়ি আছে আমি ভাড়া থাকি, হ্যাঁ কারো গাড়ি আছে আমার গাড়ি নেই, কারো মোটর সাইকেল আছে আমার অন্তত একটা সাইকেলও নেই, তো এই ক্ষেত্রে যেন আমি কী না করি, হীনমন্যতা না করি। তো এইখানে আমাকে কী করতে হবে, বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে তার উপর শুকরিয়া আদায় করতে হবে। তো এইভাবে হীনমন্যতার দুই প্রকার হলো, এক দিনী বিষয়ে আমলের অর্থাৎ নেকির ক্ষেত্রে হীনমন্যতা করা আবশ্যক, এটা হওয়া উচিত, আর দুই হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে হীনমন্যতা এটা কোনো ভালো বিষয় নয়, অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে হীনমন্যতা করাই যাবে না। দেখুন আল্লাহ ওয়ালারা যারা ছিলেন, আল্লাহ তাআলার প্রেরিত যারা নবী রসুল ছিলেন, ওনাদের বিষয়ে যখন আমরা আলোচনা করি, ওনাদের সিরাহ যখন আমরা অধ্যয়ন করি, তখন এমন এমন বিষয় পাই যা আমাদেরকে খুব বেশি প্রফুল্লতা দান করে। আজকে আমার আপনার কাছে অনেক কিছুই আছে, আমার আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারপরে আমি আপনি ভাবি কি আমার কাছে মনে হয় কিছুই নেই, আমার যদি আরও কিছু হতো। তো শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া এও বলেন যে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এর নিকট একটি পাত্র ছিল, তো ওনার কাছে তেমন কিছু ছিল না, শুধু একটি পাত্র ছিল। তো একদা উনি ওই পাত্রটিকেও নিক্ষেপ করে দিলেন, অর্থাৎ ফেলে দিলেন, নিজের নিকট রাখলেন না, যে এটাও দুনিয়াবি সম্পদ, এটা আমার প্রয়োজন নেই, আমি কি করতে পারি, হাত দ্বারাই পানি পান করতে পারি। অর্থাৎ অপরের সম্পদ দেখে স্বয়ং নিজে সম্পদশালী হওয়ার স্বপ্ন দেখার পরিবর্তে যেই স্বল্প মাল অর্থাৎ পাত্র ছিল তাও তিনি তার নিকট রাখলেন না। অনুরূপভাবে আরও অনেক বুজুর্গদের ঘটনা রয়েছে যে তারা নিজেদের নিকট কিছুই রাখতেন না, যা আসতো বন্টন করে দিতেন। স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্য সময়ে আহার করার জন্য কিছুই বাঁচিয়ে রাখতেন না, তেমনিভাবে অনেক আউলিয়ে কেরামের ঘটনা রয়েছে যে তারা শুধুমাত্র এক সময় আহার করতেন আর যা বেঁচে যেত তা অন্যের নিকট সৎকা করে দিতেন। আল্লাহু আকবার, জান কুরবান তাদের প্রতি। আজকে আমার আপনার অবস্থা, আমি আপনি ফ্রিজ রেখেছি ঘরে, এখন তো আবার ডিপ ফ্রিজও রাখি এক্সটার্নাল, হ্যাঁ এক্সট্রা স্টোরেজ, কারণ কুরবানি ঈদ আসবে, বিভিন্ন ধরনের আমার ঘরে সামান আসবে, রাখতে তো হবে না, কালকে পরশু তরশু বা আমার মেহমান আসবে ইত্যাদি ইত্যাদি অজুহাত আমি আপনি রাখছি। একবার খেয়াল করে দেখুন তো, আমার পাশে হয়তো আমার ফ্ল্যাটে কেউ না খেয়ে আছে, কালকে কী খাবে তার কোনো চিন্তা নেই, রাত্রে খায় নাই, অ্যাভেলেবেল পার্সন এখনও আমাদের মাঝে আছে, অথচ আমি আপনি জমায়েত রাখি বরং অপচয়ও করে থাকি। মাযাল্লাহ, আসুন না, এগুলো থেকে শিক্ষা নেই। আল্লাহ তাআলা নেককার বান্দারা আমাদেরকে কি শিখিয়েছেন, এগুলো আমরা তখনই শিখতে পারবো যখন ইলমে দ্বীনের মেহফিলে বসবো, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পর আয়োজিত মায় বসবো, মাদিনী কাফেলায় সফর করব। এইভাবে আমি আপনি যখন নেককার ব্যক্তিদের সোহবতে যাব, তখনই আমি আপনি উপলব্ধি করতে পারবো যে আমি কোথায় আছি আর এটা কোন পরিবেশ। যখন আমি আপনি ওই পরিবেশে না যাব, তো তখন পর্যন্ত আমি কি জাস্টিফাই করতে পারবো না, রিয়ালাইজ করতেই পারবো না। কাজে আমাদের উচিত ওই নেক পরিবেশকে অবলম্বন করা, ইখতিয়ার করা, যা আমাকে আপনাকে নেককার বানিয়ে দিবে, পরহেজগার বানিয়ে দিবে, আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দা বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাজে কাজ থেকে, হীনমন্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানের রাসূল, মনোবিজ্ঞানীদের মতে হীনমন্যতা স্বয়ং কোনো বিষয়ই নয়, এটা শুধুমাত্র একটি অনুভূতি। বিজ্ঞান নিয়ে তো আমরা অনেকেই রিসার্চ করি, তো মনোবিজ্ঞানীদের ধারণা, ওনারা বলেন যে এটা কোনো বিষয় না, শুধু একটা অনুভূতি। যে ব্যক্তি হীনমন্যতার শিকার হয়ে থাকে সে মূলত তিনটি বা এই তিনটির মধ্যে একটি মানসিক রোগের শিকার হয়ে থাকে, এজন্য সে হীনমন্যতায় পতিত হয়ে যায়। সেই তিনটি মানসিক রোগ হলো, আসুন দেখি আমরা একটু রিয়ালাইজ করি আমাদের মাঝে আছে কিনা, এক হচ্ছে অকৃতজ্ঞতা, আর দ্বিতীয়ত হচ্ছে এমলেসনেস, অর্থাৎ জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্যই না থাকা, আর তিন নম্বর হচ্ছে আত্মতুষ্টি না থাকা। মানে এই তিনটি কারণে একজন মানুষ কী হয়ে যায়, হীনমন্যতায় পতিত হয়ে যায়। তো আজকে আমি আপনি খুব বেশি রিয়ালাইজ করার চেষ্টা করি যে এই সকল ঝামেলায় আমি আপনি আছি কিনা, অকৃতজ্ঞতা বা জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকা বা আত্মতুষ্টি না থাকা, যদি এগুলো থাকে তো অবশ্যই অবশ্যই আমি আপনি নোট করে কি নেব, এর পদক্ষেপ নিব, যেন এ থেকে আমি আপনি বের হয়ে আসতে পারি। তাহলে তাহলে আমাদের সবাইকেই এই ভয়াবহ রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেসব লোক বাঞ্ছনা মানসিকতার শিকার হয় সে কোনো না কোনো সময় নিজের উপর কুধারণার বশবর্তী হয়ে থাকে। তাদের মনে হয় যে আমার তো কিছুই নেই, আমার কপালে তো বেশ বাঞ্ছনা আর বাঞ্ছনাই। অথচ এমনটি হয় না যে আল্লাহ পাক প্রত্যেককে তার নিয়ামত দ্বারা ধন্য করেছেন। দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে অসংখ্য নিয়ামত প্রাপ্ত হয়নি। অবশ্য যদি কেউ অন্ধ হয়, ল্যাংড়া হয়, বধির হয়, গরিব ফকির হয়, এসব কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও তার নিকট কোটি কোটি টাকার নিয়ামত রয়েছে। বিশ্বাস হয় না না? আসুন আমরা যাচাই করি। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেন, যার কানজুন ইমানের অনুবাদ, আর যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয়ই করতে পারবে না। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামতরাজি দ্বারা ধন্য করেছেন যে আমি আপনি কাউন্ট করতে পারবো না, গণনাই করতে পারবো না। অথচ আমি আপনি ভাবি যে আমার এই নেই, আমার সেই নেই, আমার এটার অভাব, আমার সেটার অভাব, এই সমস্যা ওই সমস্যা। কেন ভাই? আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছে, চোখ দিয়েছে। যার চোখ নেই সে বুঝে চোখের কি মর্ম, যার হাত নেই সে বুঝে হাতের কি মর্ম। আমি আপনি সুন্দরভাবে পাগড়ি বাঁধতে পারছি, যার হাত নেই সে কীভাবে পাগড়ি বাঁধে, সে কীভাবে জামা পরিধান করে, একবার কি ভেবেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাবার তৌফিক দান করুন। এই আয়াতে মুবারাকার ব্যাপারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আল্লাহ তাআলা কী ইরশাদ করেছে। এটা আসলে সত্য, আল্লাহ পাক সকলকে এতই নিয়ামত দান করেছেন যে আমরা চাইলেও সেগুলো গণনা করতে পারবো না। হাত আল্লাহ পাকের নিয়ামত, কান আল্লাহ পাকের নিয়ামত, পা আল্লাহ পাকের নিয়ামত, মাথা আল্লাহ পাকের নিয়ামত, সমস্ত কিছু যা কিছু আছে সবই আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু এমন এমন কিছু বিষয় আছে আমাদের অভ্যন্তরীণ, আমাদের দেহের মাঝে, যার নামই হয়তো আমি আপনি জানি না, আর এর কি কাজ রয়েছে তাও হয়তো আমি আপনি জানি না। এমন এমন নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা অবগত না। আমরা অবগত কিসের সম্পর্কে? যা আমাদের কাছে নেই। এটা আমাদের একটা স্বভাব, তো আমাদের উচিত এই স্বভাব থেকে বের হয়ে আসা। দেখুন, একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিল। এমন হলো তার যে চোখের পলক, অর্থাৎ চোখের যে চামড়ার আবরণ রয়েছে তা কখনো কি মানে খোলা যায় না। সে যদি মানে বন্ধ করে খুলতে পারে না, আবার যদি খুলে তখন বন্ধ করতে পারে না। যে অটোমেটিক্যালি যে কাজটা, যে আমরা স্বাভাবিকভাবে চাইলেই চোখের পাপড়িকে বন্ধ করতে পারি, আবার ওপেন করতে পারি, খুলতে পারি, কিন্তু ওই ধনী ব্যক্তির সেটা হচ্ছিল না। একটা সময় তার ওই নিয়ামত কি হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্ধ হয়ে গেল। তো যখন তার ওই সমস্যা হলো, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ নিতে থাকলো। তো ডাক্তারি পরামর্শ সে গ্রহণ করলো এবং একটা সময়ে সে লাখ লাখ টাকাও খরচ করলো, কিন্তু ওই সমস্যার সমাধান ওই ব্যক্তি করাতে পারেনি। তো ওই ব্যক্তি বুঝে যে এই পাপড়ি উঠানামা আর কি নিয়ামত রয়েছে। আজকে আমি আপনি তো ওই পাপড়ি অটোমেটিক্যালি যখন চাই ইশারা করলেই আমি আপনি অফ অন করতে পারছি। ঠিক তেমনিভাবে যার চক্ষু নেই, যিনি কথা বলতে পারে না, যিনি হাঁটতে পারে না, তিনি বুঝে এই সকল নিয়ামতের কি গুরুত্ব রয়েছে। অথচ এই মানে টাকাই যার পরিমাপ করা সম্ভব নয়, সেই সকল নিয়ামত থাকার পরেও আমি আপনি কতভাবে নিজেকে হীনমন্যতার শিকার করে নিচ্ছি। তো আসুন না আমি আপনি খুব বেশি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করি, আল্লাহ তাআলার নিয়ামত রাজির প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করার চেষ্টা করি। আল্লাহ তাআলার বিভিন্ন ওলিয়া কেরাম যারা ছিলেন, ওলিয়া যারা ছিলেন, আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দিনী যারা ছিলেন, তাদের জীবনীতে যদি আমরা লক্ষ্য করি, যেমনটি হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা প্রসিদ্ধ ওলিয়া ছিলেন, খুবই নেককার ইবাদত গুজার ছিলেন। তো হযরত মুহাম্মদ বিন আমর রহমতুল্লাহ আলহি বলেন, হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলহিয়ের ঘর মুবারকে মোট ছয়টি জিনিস ছিল, যার একটি ছিল মাদুর, একটি মটকা, একটি পাত্র এবং একটি মোটা কাপড় ছিল যা পরিধান করে তিনি নামাজ আদায় করতেন এবং আরাম করতেন। প্রায় 2 গজ লম্বা বাঁশের খুঁটি ছিল যার উপর কাপড় ঝুলাতেন। এই ছয়টি জিনিস ছাড়া ওনার ঘরে কোনো জিনিসই ছিল না। তো ওই সময় হযরত মুহাম্মদ বিন আমর রহমতুল্লাহ আলাইহি ওনাকে পরামর্শ দিলেন যে হে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা, আপনি তো চাইলে পারেন সুশীল সমাজের যারা ধনবান রয়েছেন তাদের নিকটস্থ যেতে, তাদের কাছে হয়তো আপনার এই অবস্থার কথা বর্ণনা করতেন। আর আপনার তো অবস্থার কথা বর্ণনা করা লাগবে না, আপনাকে তো তারা অনেক কিছু দিয়ে দিবে, আপনার প্রয়োজনীয় যা কিছু রয়েছে সব কিছুই দিয়ে দিবে, তো আপনি কেন এমনটা করেন না? তখন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা বলেন যে তুমি আমার অবস্থার কি কমতি দেখেছো? আমি কি মুসলমান নই? ইসলাম সেই সম্মান যার সাথে অসম্মান নেই, ইসলামই ওই সম্পদশালী যার সাথে মুখাপেক্ষতা নেই, ইসলাম ওই ভালোবাসা যার সাথে বিভীষিকা নেই। আল্লাহ পাকের শপথ, আমি দুনিয়ার সত্যিকার মালিক অর্থাৎ আল্লাহ পাকের নিকট দুনিয়া চাইতে লজ্জা বোধ করি। আল্লাহু আকবার। তো যারা দুনিয়ার মালিক নয় তাদের কাছে কিভাবে আমি দুনিয়া চাইব? অর্থাৎ তুমি তো আমাকে পরামর্শ দিচ্ছ যেন আমি অমুকের কাছে গিয়ে চাই যেন আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেয়া হয়, কিন্তু আমি যার সৃষ্টি রয়েছে যিনি আমার স্রষ্টা রয়েছেন ওনার কাছে তো আমি দুনিয়া বিসম্পদ চাইতে লজ্জাই বোধ করি। তো যারা দুনিয়ার মালিক নয় তাদের কাছে কিভাবে আমি দুনিয়ার জিনিস চাব? একবার খেয়াল করছেন, আমি আপনি যখন বিপদে পড়ে যাই তখন হুট করে অমুকরে ফোন দিই, তমুকরে ফোন দিই, ভাই আমার তো সমস্যা, আমার এমুক এমুক টাকা বা এই এই সমস্যার সমাধান লাগবে। আচ্ছা উনি কি এর মালিক? এই সমাধান দেওয়ার মতো ওনার কোনো যোগ্যতা আছে? নেই। এটা জানার পরেও আমি আপনি অমুক তমুককে কল দিচ্ছি, কেন? আমি কি চাইলে পারি না রব্বে কারিমের দরবারে চাইতে? আমি এটা কেন করি না? তো এখানে আমাদের ওই হীনমন্যতা কাজ করে, আমি আপনি তৎক্ষণাৎ চাই সমাধান করতে। তো আমাদের উচিত এই মহান বলিয়া হযরত রাবিয়া বসিয়া রহমতুল্লাহি আলাইহা এর মুবারক ধরনের ব্যাপারে খুব বেশি চিন্তা করার। কারণ একটা হলো তিনি অল্পতুষ্টতা অবলম্বন করেছেন, মানুষের সামনে হাত বাড়ানো পছন্দ করেননি, আর দ্বিতীয়টি হলো এই বিষয়ের প্রতি মনোযোগ দিন যে হযরত রাবিয়া বসিয়া রহমতুল্লাহি আলাইহা এর সামনে যখন তার দরিদ্রতা নিয়ে আলোচনা করা হলো তখন তিনি বলেন, হে সুফিয়ান, তুমি আমার অবস্থায় কি কমতি দেখেছ? আমি কি মুসলমান নই? আমি কি ইমানের দৌলত দ্বারা ধন্য হইনি? তা আমার আর কি লাগবে? আমি তো সর্বোৎকৃষ্ট ধন পেয়ে গিয়েছি, তুমি আমাকে কেন দরিদ্র ভাবছো? আর আছে আমার আপনার অবস্থা যদি কেউ মানে জানতে চায় তখন আমি আপনি অনায়াসে বলে ফেলি যে ভাই অনেক সমস্যায় আছে, আমার ব্যবসায় সমস্যা, আমার এইখানে সমস্যা, আমার চাকরিতে সমস্যা, আমার পরিবারে সমস্যা, অভাব আর অভাব, কিন্তু আমি যে ইমানের দৌলত পেয়েছি, যে অমূল্য ধনভাণ্ডার পেয়েছি, একবার কি এই কথা বলি যে ভাই আলহামদুলিল্লাহ মাওলা আমাকে ইমানের দৌলত দ্বারা ধন্য করেছে, আমার কাছে যা আছে তা দিয়ে আমার চলবে আলহামদুলিল্লাহ, এভাবে আমি আপনি হয়তো বলি না, আলহামদুলিল্লাহ অনেকেই বলে থাকি। তো আল্লাহ পাক আমাদেরকেও এই মহান ওলিয়াদের চরিত্রে চরিত্রবান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও খুব বেশি তার নিয়ামতরাজির উপর সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন। বর্তমানে দুনিয়ায় গরিব তো অনেক রয়েছে, অসহায় অসহায় দরিদ্র তো অনেকেই রয়েছে, কিন্তু এমন গরিব হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা এটা বলে যে আমার ইমানের দৌলত আছে, আমি অনেক বড় ধনী, কেননা ইমান হলো সবচেয়ে বড় দৌলত। যদি ধন ও সম্পদের গুরুত্ব ইমানের চাইতে বেশি হতো তবে কারুনের ধ্বংস হতো না, যদি শক্তি ক্ষমতা ও রাজত্বের গুরুত্ব ইমানের চেয়ে বেশি হতো তবে ফেরাউন ধ্বংস হতো না। ইমান সবচেয়ে বড় দৌলত, আমাদের এই অমূল্য রত্ন রয়েছে, এরপরও নিজের বাহ্যিক দারিদ্রতা দেখে আমরা মাঝে মধ্যে হীনমন্যতার শিকার হয়ে যাই। আমরা কি এগুলা জানি না? ফিরাউন ধ্বংস হয়েছে, কারণ ধ্বংস হয়েছে, তাদের কত সম্পদ ছিল, কত রাজত্ব ছিল, কিন্তু ছিল না কি ইমানের দৌলত। তাদের দুনিয়াবি অনেক দৌলত ছিল, অনেক শক্তি ছিল, কিন্তু ইমানের শক্তি না থাকার কারণে তারা একদিন বিলীন হয়ে গিয়েছিল। আল্লাহ না করে একদিন হয়তো আমরাও ধূলিসাৎ হয়ে যাব। কাজে আমাদের উচিত এই ইমানকে পরিপক্ব করে নেওয়া, ইমানের দৌলত দ্বারা আমাদেরকে সুসজ্জিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বেশি তার এই মহান নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। দেখুন আমরা অনেকে এই যে আলহামদুলিল্লাহ আমিন বলছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, তো এর ব্যাপারে কুরআনুল কারিমের পারা ১৩ সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে এরশাদ হচ্ছে, যার কানজুল ইমানের অনুবাদ, আর স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক শুনিয়ে দিলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর হবে। আল্লাহ চিন্তা করে দেখুন, যখন আমি আপনি শুকরিয়া আদায় করব তখন আল্লাহ তাআলা আলিশান ফরমান কি আল্লাহ তাআলা আরও দিবেন, আর যখন আমি আপনি মাআযাল্লাহ অকৃতজ্ঞ হয়ে যাব তখন আল্লাহ তাআলার শাস্তি আমাদেরকে পাকড়াও করবে মাআযাল্লাহ। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতীয়মান হলো কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে নিয়ামত বৃদ্ধি হয়। কৃতজ্ঞতার বাস্তবতা হলো যে নিয়ামত প্রদানকারীর সম্মানের শহীদ নিয়ামতের স্বীকারোক্তি প্রদান করা এবং নফসকে এই বিষয়ে অভ্যস্ত করা। এখানে একটি সূক্ষ্ম পয়েন্ট হলো যে যখন আল্লাহ পাকের নিয়ামতসমূহ ও তার বিভিন্ন ধরনের দয়া ও অনুগ্রহ এবং অনুদানের চর্চা করা হয় তখন তার কৃতজ্ঞতায় লিপ্ত হয়ে থাকা এর দ্বারা নিয়ামত আরও বৃদ্ধি পায় আর বান্দার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা অধিক হারে বাড়তে থাকে। এটি খুবই সমুন্নত মর্যাদা ও এর চেয়ে উচ্চ মর্যাদা হলো নিয়ামত প্রদানকারীর ভালোবাসা এই পর্যন্ত বৃদ্ধি পাওয়া যে অন্তর নিয়ামতের প্রতি ধাবিত হওয়া অবশিষ্ট না থাকা, আর এই মর্যাদা সিদ্দিকিনদের রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিকিন যারা রয়েছে তাদের দিলে সর্বদাই সন্তুষ্টি থাকত, তারা কোনো অভাব উপলব্ধি করতেন না। আজকে আমি আপনি যখন সোফায় বসি তখন আরও আরামদায়ক জায়গায় বসার চেষ্টা করি, যখন তুষকে আরাম করার চেষ্টা করি তখন জাজিমের চেষ্টা করি, জাজিম নেওয়ার জন্য কত নেওয়ার চেষ্টা করি কিন্তু শুক্রিয়া আদায় করি না মাআযাল্লাহ। তো আসুন আমরা পুল স্টপ দেই যে এইখানে আছি এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য এনাফ, বাস আমি এখানে আলহামদুলিল্লাহ। তখন একটা অনুভূতি কাজ করবে আর যেই অনুভূতিটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি হয়তো ক্রয় করতে পারবেন ওই দ্রব্য সামগ্রী কিন্তু ওই শান্তি ক্রয় করা পসিবল না। কাজে আমাদের ওই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হতে হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক পেয়েছে সে নিয়ামত থেকে বঞ্চিত থাকে না। কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যার কানজুনি মানের অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দিব। সুবহানাল্লাহ। তা আসুন না আমরা খুব বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করার চেষ্টা করি। অপরাধে বলা হয়েছে যাকে তৌবার তৌফিক দান করা হয়েছে সে তৌবা কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, যার কানসুলিমানের অনুবাদ, আর তিনি যে তার বান্দাদের তৌবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। দেখুন শয়তান কোন কোন জায়গায় আমাদেরকে হেজিটেশনে ফেলে দেয়। আমরা ভাবি আই হায় আমি তো অনেক বড় গুনাহগার, আচ্ছা আমি তৌবা করলে কি তৌবা মায়াদাল্লাহ কবুল হবে, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি কীভাবে সম্ভব, আস্তাগফিরুল্লাহ। এইভাবে সে আমাদেরকে ধোকা দেয় আর তৌবার ওই মহান দরজা থেকে আমাদেরকে আস্তে আস্তে দূরে ঠেলে দেয়। মাযাল্লাহ আমি আপনি বারবার ওই গুনায় লিপ্ত হয়ে যায়। তা আমাদেরকে ভাবতে হবে যে রব্বে কারিমের সে আলিশান ফরমান, যদি আমি আপনি তৌবার অন্তর্ভুক্ত হয়ে যাই তো অবশ্যই মাওলা কী করবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, হীনমন্যতা থেকে বাঁচার খুবই সহজ সমাধান হলো আলহামদুলিল্লাহ বলার অভ্যাস বানিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আর এটাকে সবচেয়ে উত্তম কৃতজ্ঞতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে কোনো কল্যাণকর কিছু হলে তবে এর দোয়া হলো আলহামদুলিল্লাহ। যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র এটা চিন্তা করি যে আমার জীবনে আলহামদুলিল্লাহ বলার কত সুযোগ রয়েছে, হয়তো আমরা তা গণনা করতে পারবো না। সকালে চোখ খুলি এটাও একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। বিছানা থেকে উঠেছি এখানেও আলহামদুলিল্লাহ বলুন, পা নিরাপদ রয়েছে জুতা পরিধান করার মনস্থির করেছি এখানেও আলহামদুলিল্লাহ বলুন। পরবর্তী সময়ে আমি ওয়াশরুমে যাওয়ার সৌভাগ্য অর্জন করলাম, আমি আমার হাজত কমপ্লিট করার চেষ্টা করলাম, ইভেন তাও সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। এমনও তো লোক রয়েছে যারা ওয়াশরুমেও যেতে পারে না, নিজের হাজতকে সুন্দরভাবে প্রকৃতিটাকে সাড়া দিয়ে শেষ করতে পারে না, সমাধান করতে পারে না। আলহামদুলিল্লাহ আমি তো এগুলো পারছি করতে, তো আমি কেন আলহামদুলিল্লাহ বলি না। তা আসুন এগুলো বলার চেষ্টা করি। আল্লাহ পাকের অনুগ্রহে আলহামদুলিল্লাহ ওই মধুর বাক্য যা মুখে আসে পড়ে কিন্তু পূর্বে ঠুটে মুচকি হাসি ছড়িয়ে দেয়। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলার চাহিদা হলো যে বান্দা যেন মুচকি হেসে বলে। আপনি হয়তো কখনো দেখেননি যে কেউ কান্নারত অবস্থায় আলহামদুলিল্লাহ বলেছে, কাউকে কি দেখেছেন কেউ কান্নারত অবস্থায় আলহামদুলিল্লাহ বলতেছে, বলে না, একটু মুচকি হেসে হলেও কি আলহামদুলিল্লাহ বলে। এটাও আল্লাহ তাআলার দয়া যে ক্ষণিকের জন্য হলেও কি আমি এই মহান নামের ওসিলায় একটু মুচকি হাসতে পেরেছি। তো আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ইরশাদ করলেন যে ঢাল অর্থাৎ শত্রুদের হামলা থেকে বাঁচার জন্য ব্যবহৃত হাতিয়ার উঠাও। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত্রুরা কি হামলা করেছে? তখন ইরশাদ করলেন, না, শত্রুরা হামলা করেনি, বরং জাহান্নামের মোকাবেলায় নিজেদের ঢাল উঠিয়ে নাও। হায় হায়। এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার পাঠ করো, কেননা এই বাক্যগুলো কিয়ামতের দিন আগেও পড়ে তোমাদেরকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, আমি আপনি দুনিয়া থেকে বিভিন্ন ধরনের বাজে বস্তু থেকে বাঁচার জন্য কত কিছুর ব্যবহার করে থাকি। গরম থেকে বাঁচার জন্য ফ্যান, কখনো এসি, কখনো বিভিন্ন ধরনের ঠান্ডাদায়ক বস্তু আমরা পরিধান করার চেষ্টা করি। ওই ওই পরিবেশে আমি আপনি যাওয়ার চেষ্টা করি। সাধারণত একটা মোবাইল ফোনে আমি আপনি পাসওয়ার্ড ইউজ করি। আমি আপনি ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ওই ভয়াবহতা থেকে বাঁচার জন্য কোন পদক্ষেপ নিয়েছে একবার আসুন প্রশ্ন করি। হ্যাঁ, নেই মাঝে মধ্যে হয়তো, কিন্তু আবার ভুলে যায়। আমাদের প্রিয় নবী রসুল আলাইহিস সালাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কি কেউ প্রতিদিন উহুদ পাহাড়ের সমপরিমাণ আমল করার সামর্থ্য রাখবে না? তখন আরজ করলো, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ আমল করার শক্তি হে কার আছে? তারা আরজ করলো যে সেটা কীভাবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আলহামদুলিল্লাহ বলাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি মর্যাদাবান রয়েছে। হযরত আবু মালিক আশআরী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ বলাটা মিজান অর্থাৎ নেকির পাল্লা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলার দ্বারা এত সওয়াব হয়ে থাকে যে কিয়ামতের দিন যখন এই সওয়াব আমলের পাল্লায় রাখা হবে তখন ওই পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। তাই আসুন না নিয়ত করি আমরা খুব বেশি, যেই হালেই থাকি, যেই পরিস্থিতিতে থাকি, বাস আলহামদুলিল্লাহ মন থেকে আলহামদুলিল্লাহ বলতে থাকবো। এমন হয়ে যায় অনেক সময়, ভাই আলহামদুলিল্লাহ আসি কোনো রকম, আস্তাগফিরুল্লাহ, এরকম যেন না হয়। আলহামদুলিল্লাহ যখন বলে নিয়েছি তো কোনো রকম কেন? আল্লাহ তাআলা যখন এই আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিয়েছেন আর উহুদ পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ করে দিয়েছে তো কোনো রকম কেন? আমি আপনি দুনিয়ার একটু সম্পদ পেয়ে গেলে, একটু আমার ব্যবসায় ভালো একটা মুনাফা চলে আসলে কত খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ কি ওই মুনাফার চেয়ে বেশি না হয়? তো কেন আমি আপনি মুচকে হাসছি না, কেন মন থেকে সেটা স্বীকৃতি দিচ্ছি না? তো আসুন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আর জেনে জেনে বুঝে বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকেই তা পেয়ে থাকে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমি আপনি ভাবি যে আমার এটা নেই, আমার সেটা নেই, হ্যাঁ আমি হাফিজে কোরআন নই, আমি আলিমে দিন নই, আমি মুফতি নই, মুহাদ্দিস নই, বা আমি সায়েন্টিস্ট নয়, হ্যাঁ আমি ডাক্তার নই, ইত্যাদি ইত্যাদি ভাবি, হ্যাঁ আমি ব্যবসা করতে পারি না, মানে হীনমন্যতায় ভুগি। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমাকে রব যেই জন্যই প্রেরণ করেছেন, যেই জন্য সৃষ্টি করেছেন, সেটাই আমার জন্য যথেষ্ট রয়েছে, আর আমি ওই ধরনের কাজেই নিজেকে কী করতে পারবো, নিয়োজিত করতে পারবো। তো কাজেই আমাদের সকলের উচিত খুব বেশি নিজের পক্ষ থেকে যা এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আমাদেরকে দেওয়া হয়েছে তার ব্যাপারে খুব বেশি নিজেদেরকে সন্তুষ্টি জ্ঞাপন রাখার, কেননা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য যা কল্যাণকর রয়েছে তাই আমাদেরকে প্রদান করেছে। কাজেই আমাদের উচিত যা আছে তার প্রতি সন্তুষ্ট আদায় করা, যা নেই তার প্রতি কী করা, অসন্তুষ্টি জ্ঞাপন না করা, ও বাস ওই অবস্থানেই থাকে, আমি যা আছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হীনমন্যতা নামক ভয়াবহ রোগ থেকে, ব্যাধি থেকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমার বদৌলতে হয়তো এই কঠিন এবং জটিল বিষয়ে আমরা অবগত হতে পেরেছি। তো যদি আমি আপনি ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি এরকম ইলমি দিনের মেহফিলে সব সময় দিই বা ইলমি দিন শ্রবণ করি তখন হয়তো আরও অনেক কিছু জানতে পারবো, আর যার দ্বারা আমি আপনি আমার আপনার এই জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারবো, নিজের পরিবার পরিজনদেরকে অনেক সুন্দর মাদানী ফুল আমি আপনি দিতে পারবো। তো আসুন আমরা নিজেও ইলমি দিন হাসিল করি, অপরকেও হাসিল করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমি দিন হাসিলের নিয়তে মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমায় পঠিত ছয়টি দুরূদ শরীফ ও দুইটি দোয়া পাঠ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পড়বে, আর যদি বসা থাকে তবে দাঁড়ানোর পড়বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর আহমদ সাবির রহমতুল্লাহি আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন যে এ দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সাওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলের পাক নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যখন সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় আকা মক্কী মদিনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র যিনি সত্য আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক। তো এই দোয়া যিনি পাঠ করবেন তিনি যেন সবে কদর পেয়ে গেল। তা আসুন আমরাও কি এই দোয়া পাঠ করে নিই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আস-সালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
Allah
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام السلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا رب مصطفى باطفى لمصطفى عز وجل وصلى الله تعالى عليه وسلم আমাদের আমাদের মেহেরবান পিতামাতা সহ সকল উম্মতের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا حساب الميزان يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور يا ارحم الراحمين হে পরবর্তীগার হে আমাদের সরদার মক্কি মদনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব মাওলানা তুমি দয়া করো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় তুমি দয়া করো পাক পঞ্জতনের ওয়াসিলায় তুমি দয়া করো এই নেক মেহফিলের ওয়াসিলায় তুমি দয়া করো দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পড়া আয়োজিত মার ওয়াসিলায় মাওলা মাওলাই করিম তুমি দয়া করে মায়া করে আমাদের এই উঠা বসাকে তোমার আলিশান বারগাহে কবুল করে নাও মাওলাই করিম আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দিয়ে দাও মাওলা মাওলাই করিম আমরা বেশাক গুনাহগার ভোদকার সিয়াকার আমরা নাফরমানদের বড় বড় শ্রদ্ধা রয়েছি মাওলা মাওলাই করিম আমরা দিনের আলোয় গুনাহ করি রাতের আধারেও গুনাহ করি প্রকাশ্যে গুনাহ করি অপ্রকাশ্যেও গুনাহ করি মাওলাই করিম জেনে গুনাহ করি আবার না জেনেও গুনাহ করি মাওলাই করিম সব কিছু তুমি জানলেওয়ালা রয়েছো মাওলা জীবনে এত গুনাহ করেছি এত গুনাহ করেছি আমার গুনাহের কথা যদি আমার পরিবার পরিজন জেনে যেত মাওলা আমাকে হয়তো পরিবারের সদস্য হিসেবেই স্বীকৃতি দিত না মাওলাই করিম আমার গুনাহের কথা যদি পাড়া প্রতিবেশী জেনে যেত মাওলা আমাকে হয়তো প্রতিবেশী হিসেবেই স্বীকৃতি দিত না মাওলাই করিম সব কিছু তুমি জানার পরেও তোমার বান্দার খাতা থেকে আমাদের নামকে মুছে দাওনি মাওলা তুমি অনেক দয়া করেছো মাওলা তুমি এত দয়া যখন করে নিয়েছো আরেকটু দয়া করো মাওলা আরেকটু দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মুছে দিয়ে আমাদেরকে বেহিসাব মাগফিরাতকারীদের অন্তর্ভুক্ত করে নাও আমাদের মেহেরবান পিতামাতা সহ সকল উম্মতের গুনাহ মাফ করে দাও মুসলমানের সন্তানহীনতা রোজগারহীনতা অবহিতক মামলা মকদ্দমা সহ বিভিন্ন পেরেশানি হতে আমাদেরকে মুক্ত করে দাও মাওলাই করিম যারা অসুস্থ রয়েছে শেফা দিয়ে দাও আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছে মাওলা শেফা দিয়ে দাও তুমি এমনি ভাবে অনেকেই অসুস্থ রয়েছে মাওলা কার কার নাম নিব মাওলা তুমি তো সব কিছু জানলে বলা রয়েছো আল্লাহ তুমি আমাদের সবাইকে শেফায় আজিলায় কামেলা নসিব করে দাও খাস করে আমাদের অন্তরের রোগসমূহ থেকে শেফা দিয়ে দাও আমাদের অন্তরের রোগের মাওলাই করিম শেফা তালাশ করার তৌফিক দিয়ে দাও এমনি ভাবে অনেকেই মাওলাই করিম বিভিন্ন ধরনের পেরেশানিতে রয়েছে আল্লাহ কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানিতে রয়েছে মাওলা কেউ সন্তান নিয়ে পেরেশানিতে রয়েছে মাওলা কেউ হয়তো সহধর্মিনী নিয়ে পেরেশানিতে রয়েছে মাওলা কেউ হয়তো পাড়া প্রতিবেশী নিয়ে পেরেশানিতে রয়েছে মাওলা মোট কথা আমাদের সকলের সকল পেরেশানি তুমি দূর করে দাও মাওলাই করিম আমাদের বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আসমানের বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দাফন করে নাও মাওলা বিভিন্ন ধরনের গজব থেকে আমাদেরকে তুমি মুক্ত করে দাও মাওলা মাওলাই করিম অসহনীয় গরম চলছে মাওলা এই তাপমাত্রা থেকে আমাদেরকে মুক্ত দাও মাওলা মাওলাই করিম এই কঠিন এই গরম তাপমাত্রার ওয়াসিলা দিচ্ছি মাওলা এই তাপমাত্রার ওয়াসিলাই মাওলা তুমি আমাদেরকে কাল হাসরের তাপমাত্রা থেকে রেহাই দিয়ে দাও মাওলা ইবাদত গুজার কারণে ওয়ালাদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও মাওলা আমাদেরকে খুব বেশি দরুদে পাক পাঠ কারণে ওয়ালাদের অন্তর্ভুক্ত করে নাও মাওলা মাওলাই করিম আমাদের সবাইকে বামল আলিমে দিন মুফতি দাওয়াত ইসলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও খাস করে যারা জামিয়াতুল মদিনায় পড়াশোনা করছে মাওলা তাদের পড়াশোনায় তুমি কামিয়াবি দিয়ে দাও মাওলা যারা যেইভাবে ইলমে দিন হাসিল করছে মাওলা তাদের ওই ইলমে দিনে অফরন্ত বারাকাত দিয়ে দাও মাওলাই করিম যারা ইলমে দিন শেখার জন্য আগ্রহ প্রকাশ করছে মাওলা তাদের ওই আগ্রহে অফরন্ত বারাকাত দিয়ে দাও তাদেরকে মদিনায় কাফেলা সহ বিভিন্ন ধরনের ইলমে দিনের মেহফিলে অবস্থান করার তৌফিক দিয়ে দাও মাওলা মাওলাই করিম আমার ছাত্র ভাইদেরকে খুব বেশি ইলমে দিন হাসিল করার তৌফিক দিয়ে দাও মাওলা মাওলাই করিম আমাদের সবাইকে খুব বেশি ইলমে দিন হাসিল করার তৌফিক দিয়ে দাও মাওলাই করিম তোমার ফরমা বরদার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও মাওলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও মাওলা বিভিন্ন ধরনের ফাহিশা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও মাওলা মাওলাই করিম আমাদেরকে জীবনে একবার খানে কাবা জিয়ারতে মদিনা নসিব করে দাও মাওলা হজের মৌসুম চলছে মাওলা কত হাজি হজের উদ্দেশ্যে চলে যাচ্ছে মাওলা তোমার খানে কাবা তাওয়াফের উদ্দেশ্যে মাওলা, জিয়ারতে মদিনা উদ্দেশ্যে মাওলা, মাওলাই করিম কবে তুমি আমাদেরকে ওই পবিত্র স্থান তাওয়াফ করাবা মাওলা? মাওলাই করিম আমাদেরকে খুব দ্রুত তোমার ওই খানে কাবা জিয়ারতে মদিনা নসিব করে দাও মাওলা। জীবনে একবার তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দিয়ে দাও মাওলা। কত কিছু স্বপ্নে দেখি মাওলা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলাই করিম মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার ওসিলাহি আমাদের মনের সকল নেক ও জায়েজ ফরিয়াদগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলাই করিম আমরা যা যা তোমার দরবারে পেশ করতে পেরেছি তা যদি হকের মধ্যে থেকে থেকে কবুল করে নাও, আর যা আমাদের মনের মধ্যে লুকায়িত রয়েছে মাওলা তাও যদি হকের মধ্যে থেকে থেকে কবুল আর মঞ্জুর করে নাও। মোট কথা আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান সংসারকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে মাওলা, কবরস্থ রয়েছে যারা মাওলা, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলাই করিম আমাদের সবাইকে ঈমানের সালামতি দিয়ে দাও, ঈমান ও আফিয়াতের সাথে জিন্দেগী অতিবাহিত করার তৌফিক দিয়ে দাও, ঈমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দিয়ে দাও। জিসকে সিনে ভি দোয়া কে ওয়াসতে ইয়া রব কাহা কর দে পুরি আর জোহর বে কসুর মজবুর কি ইন্না আল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসরিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাওলাই করিম যেদিন আমাদের দরগরায় মালাকুল মৌত পাঠিয়ে দিবা, ওই দিন ওই কঠিন মুসিবতের সময় তোমার মাদিনী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ভরা চেহারা মুবারক দেখাইতে দেখাইতে আমাদের সকলের জবান এবং কলবে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখন ঈদি হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদি হবে আমার, আমার স্বপনে আসোনা মদনী মদিনেওয়ালে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত আরশ কা মদিনা, ফরশ কা মদিনা, আরশ কা মদিনা, ফরশ কা মদিনা, কাবে কা মদিনা, জন্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তফা জানে রহমত পেলা, سلام شمع بج مہدا ات پیلا ہو سلام غوثیا سمع امام تو کا بنو کا جلوائے شان کو دے رت ہو سلام ڈالے دی پل میں عظمتِ مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا ہو سلام فیض سے جن کے لا ہو نام زیبن فیض سے جن کے لا ہو ایمان میں سجے اس امیر اہل سنت پہ لا ہو سلام مصطفیٰ جانِ رحمت پہ لا ہو سلام شمع بج میں آیت پہ لا ہو سلام
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله صلو على الحبيب صلى الله
جن کی دعوت